This episode was created with the support of Free FM, Hamilton, New Zealand's community access media organisation. Visit us at freefm.org.nz.
Bengal Beats, Echoes of Bengal. বসন্তের ডাক দিচ্ছে, চলছে খেলা, জমবে মেলা, ইলেকশন এসে গেছে, তারপর লাইন কি মেলা যায়? আসলে বাংলাদেশে ইলেকশনের সাথে না কোনো কিছু মেলানো যায় না। বাংলাদেশের নির্বাচনটা প্রতিবার আসে আর এক একটা গল্প লিখে যায়। এবারের ইলেকশনটায় কিন্তু অনেকগুলো গল্প মিশ্রণ, তাই না? আমারও কিন্তু তাই মনে হয়। অনেকগুলো গল্পের একটা সংমিশ্রণ কিন্তু এবারের জাতীয় সংসদ নির্বাচন। কেন বলছি, কারণ এবারই প্রথমবারের মতো আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছেন তারা প্রবাসে থেকে তাদের ভোটটা দিতে পারছেন। অলরেডি তাদের ভোট কিন্তু নির্বাচন কমিশনে চলে গেছে। এছাড়াও আর মাত্র একদিন বাকি, এই শোটা যখন আপনি শুনবেন তার পরদিনই হয়তো বা নির্বাচন। এবং আমি যখন শোটা রেকর্ড করছি তখন অলরেডি বাংলাদেশে পাবলিক হলিডে চলছে। কেন? বিকজ ইটস গন বি এ ফেস্টিভ্যাল। প্রত্যেকে নিজ নিজ এলাকায় চলে যাচ্ছেন শুধুমাত্র ভোট প্রদান করার জন্য। তো আমি জানি না আসলে কি হতে চলেছে, কি হবে, বিকজ বাংলাদেশে একটা বড় পলিটিক্যাল অর্গানাইজেশন বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে রেখে বা তাদেরকে ছাড়া অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারা ভোট কিন্তু যে নির্বাচনটা সে নির্বাচনে স্বাচ্ছন্দ্যে পার্টিসিপেট করছে। এবং এখন পর্যন্ত নির্বাচনের আগে বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা বাদে খুব বড় কোনো ধরনের বিশৃঙ্খলা তো দেখা যায়নি। তবে সেটা ভবিষ্যৎ বলে দেবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এইবারে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে এতগুলো গল্প জমেছে, তবে সেই গল্পগুলোর মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন কিন্তু করছেন ওসমান হাতি। কারণ তার যেই আসনে তিনি দাঁড়িয়েছিলেন সেই আসনে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু একজন ক্যান্ডিডেট। এবং তিনি যখন মাঠে নেমেছেন প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট, এবং ঠিক যেদিন তিনি নির্বাচনের যে ক্যাম্পেইন চালানোর বা ক্যাম্পেইন রান করার লাস্ট ডেট, সেই লাস্ট ডেটে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তার অপোজিট যিনি বিএনপি থেকে মির্জা আব্বাস আছেন তার বাসার সামনে স্পিকারে গান প্লে করে কিন্তু একটা হুলস্থুল লাগিয়ে দিয়েছেন। তার আগে একদিন মির্জা আব্বাস সাহেব তিনি নটরডেম কলেজে যান, স্টুডেন্টদের সাথে একটা মত বিনিময় করেন, কি করেন আমি অ্যাকচুয়ালি জানি না কি কনভারসেশন হয়। তার ঠিক একদিন পরেই নাসিরউদ্দিন পাটোয়ারিও ঠিক একই কলেজে যায়, যে কলেজ থেকে আসলে আমি বিলং করি, আমিও নটরডেম কলেজের। তো আমি জানি না আসলে এখন নটরডেমিয়ানরা কি ভাবছো বা কি করছো বা কেন তোমরা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস সাহেবের সাথে এরকম করছো। বাট ইউ গাইজ আর অসম, ইউ গাইজ আর অলওয়েজ ওয়াজ অসম। সেটা হোক, এই যে দেখো কয়েকদিন আগে যখন বাংলাদেশ আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে তখন এই যে আমরা নটরডেম কলেজের পক্ষ থেকে 2011 সালে যখন একটা ফ্ল্যাশ মব করি সেই ফ্ল্যাশ মবটা কিন্তু অনেক পপুলার হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো এই কারণে এখন কিন্তু আপনাদেরই বা তোমাদেরই যারা অনুযাচ্ছো তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখা উচিত, কারণ আমাদের যে লেগেসি সেটা কিন্তু একটু অন্যরকম। ফ্লেক্স নিলাম তারা, যাই হোক, জোকস অ্যাপার্ট, বাংলাদেশে টোটাল যে 300 আসনেই কিন্তু নির্বাচন হচ্ছে। তো মাঠ কিন্তু গরম, এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। তবে ঢাকা 8 যেরকম মনে হচ্ছে যে টম অ্যান্ড জেরির যে গেমপ্লে হচ্ছে ঠিক ঢাকা 9-তে কিন্তু তার একদম বিপরীত চিত্র। তাসনিম জারা একজন ঠান্ডা স্বভাবের মানুষ, তিনি তার মতন করে নির্বাচনী প্রচারণায় আগাচ্ছেন। ঠিক তার অপোজিশনে যিনি আছেন বিএনপির পদপ্রার্থী তিনিও কিন্তু একদম ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। জানি না শেষটা কতটুকু সুন্দর হয়, কারণ ওই যে বলে না শেষ ভালো যার সব ভালো তার, আমি কিন্তু এই কথাটাই বিশ্বাস করি। আর এই ধরনের ইম্প্যাক্ট ইলেকশনের আগে মানুষ অনেকেই দেখে এসছে, অনেক আগে থেকেই দেখে আসা, তবে আফটার ইলেকশন কি হয় বাংলাদেশে সেই ব্যাপারটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, কারণ মানুষ বাংলাদেশে 20 কোটি হলেও আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন বা ছিলেন তারা কিন্তু একদমই ভ্যানিশ হয়ে যান নাই। তো তাদের ভোট ব্যাঙ্কটা কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে নেক্সট নির্বাচনে বা আগামী নির্বাচনে। তার মধ্যে তারেক রহমান সাহেব তিনি বলে দিয়েছেন যে শেখ হাসিনার নেক্সট জেনারেশন বা তারা এই দেশে রাজনীতি করতে আসতে চাইলে হতে পারে বা দে আর ওয়েলকাম সামথিং লাইক দ্যাট। তো এই স্টেটমেন্টের অ্যাগেনস্টে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আবার পাল্টাপাল্টি জবাব। তো আসলে বাংলাদেশের যে নির্বাচন, অনেক ধরনের ক্যাম্পেইন, অনেক ধরনের কথাবার্তা, চালচলন অনেক কিছুই হয়, তবে হওয়ার মধ্যে যেই জিনিসগুলো এবার দেখতে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে ইলেকশন ক্যাম্পেইনের যে কন্টেন্ট বা তারা যে ওয়েতে তাদের নিজেদের প্রমোশন করছেন বা প্রমোশন স্ট্র্যাটেজি সেটা কিন্তু অন্য লেভেলের। কিন্তু আমি আসলে ভাই সত্যি কথা বলতে আমি এখনও ওই পূর্ববর্তী নির্বাচনগুলোর ক্যাম্পেইনের দিকেই তাকাতে চাই, কারণ প্রত্যেকটা নির্বাচন আসতো আওয়ামী লীগের এন্ড থেকে একটা অন্যরকম থিম সং রিলিজ হইতো। তো প্রতিবারই আওয়ামী লীগের এন্ড থেকে কিন্তু বিভিন্ন রকম থিম সং, প্রমোশনাল সংগুলো কিন্তু রিলিজ পায়। এবং মজার জিনিস হচ্ছে জেনজির মধ্যে যারা একটু স্মার্ট বা যারা, আমি আসলে কাউকে ওইভাবে ক্যাটাগরাইজ করতে চাই না, বাট আমি যদি ওইভাবে ক্যাটাগরাইজ করি একটু রেসিজম বা রেসিস্ট হই, ধরেন যে বসুন্ধরা বা বনানী বা গুলশান বা ধানমন্ডি এইসব কিডস, মানে মামাজ বয় বা একটু পশ কিডস যারা, হ্যাঁ, তো যারা ওই ধরনের এরিয়াতে বেড়ে উঠেছেন তাদের যে মিউজিক্যাল টেস্ট বা তাদের যে প্রমোশনাল টেস্ট সেই টেস্টটা কিন্তু এইবারের ইলেকশন ক্যাম্পেইনগুলোতে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি। তারা ওই জেনারেশনের ওই ধরনের সেগমেন্টেও কিন্তু টাচ করেছে। এছাড়াও রুরাল পিপলদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভেশন কিন্তু পুরো দেশ জুড়ে অবশ্যই চলছে। এখন এনসিপিরও কিন্তু ক্যারাভ্যান অ্যাক্টিভেশনটা অনেক চোখে পড়ার মতো, যদিও এটাকে অনেকে অনেকভাবে দেখছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে ক্যাম্পেইন থ্রু তারেক রহমান স্টার্টেড, যে বাসে করে যে ক্যাম্পেইনটা তিনি পুরো দেশে ঘুরে 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 একটা স্টাবলিশ করেছেন, এটা 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 কিন্তু আসলে প্রশংসনীয়। তার দেখা, আসলে কথাটা একটু চেঞ্জ করতে হবে, তার মতো করেই অন্য একটি দল বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী তারাও প্রচার প্রচারণা করছেন। ঠিক একইভাবে জামাত ইসলামীর আমির যিনি আছেন তিনিও কিন্তু এখন বাসে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন। আমি এটাকে খারাপভাবে দেখি না, অনেকে অনেকভাবে বলছেন যে এটা কপি পেস্ট হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে যদি অপোনেন্টের কাছে আমার কামান থাকে, অপোনেন্টের কাছে যদি কামান থাকে, আমার কাছে যদি কামান না থাকে বা আমার কাছে যদি এয়ার স্ট্রাইক করার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমি হেরে যাব। তো আপনি আমাকে যতটাই নেগেটিভলি মার্কেটিং করেন না কেন, আপনি আমার কথা বলছেন। আপনি যখন ধানের শীষের কথা বলছেন আপনি তখন দাড়িপাল্লার কথা বলছেন। তো এই যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার থেকে বড় জিনিস কি জানেন, বিভিন্ন পলিটিক্যাল ক্যাম্পেইনগুলোতে আগে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কি হয়, যারা পলিটিক্যাল ক্যাম্পেইন রান করে, ফর এক্সাম্পল ট্রাম্প, তার সময় যেই পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো চলতো প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য কিন্তু এক একটা এজেন্সি তারা তাদেরকে হেল্প করতেন। তো এক্ষেত্রে বাংলাদেশেও কি পলিটিক্যাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে এই ধরনের পলিটিক্যাল ক্যাম্পেইনে পিপল এঙ্গেজমেন্টের জন্য কোনো ধরনের এজেন্সি ব্যাকগ্রাউন্ডে কাজ করছে কি না আমার জানা নেই, তবে আমার মনে হয় করতে পারে। বিকজ এবারের ভিজুয়ালগুলো, যারা ক্যান্ডিডেট আছেন, আমরা ট্রেডিশনাল ভিজুয়াল যেরকম দেখতে পাচ্ছি সেই ট্রেডিশনাল ভিজুয়ালের বাহিরে গিয়েও কিন্তু অনেক মিনিমালিস্টিক ভিজুয়ালস আমরা দেখতে পেয়েছি। ফর এক্সাম্পল আন্দালিব রহমান পার্থর কথা যদি বলি, তিনি খুব সিম্পল একটা, যেটা আমরা প্রেজেন্টেশনে ট্রাই করি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলোতে, যে পুরো কনটেক্সটে জাস্ট মেসেজটা থাকবে, বাকিটা প্রেজেন্ট আমি করবো, মানুষ ওটা দেখলেই বুঝে যাবে এটা কী বলতে চাচ্ছে। আন্দালিব রহমান পার্থ কিন্তু গুলশানের একটা ডিজিটাল ব্যানারে ঠিক একই রকমই করে একটা সুন্দর ইলেকট্রনিক মিডিয়াকে ইউজ করে তিনি একটা ব্যানারে তার যেই প্রমোশন সেটা করেছেন এবং ওইখানে কিন্তু তিনি তার দল সম্পর্কে কোনো ধরনের মেসেজ দেননি। তিনি বলেছেন যে নির্বাচনে আপনার ভোটে অংশগ্রহণ করাটা ইম্পর্ট্যান্ট। তো আসলেই বাংলাদেশে বা এই মুহূর্তে যে বা যারা আছেন, যেখানেই আছেন না কেন, প্রত্যেকেই কিন্তু আমি আশা করি নিজ নিজ এলাকায় অলরেডি আপনারা অবস্থান করছেন এবং আপনারা ভেবে নিয়েছেন বা আপনারা ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনারা কাকে ভোট দিতে যাচ্ছেন। তো সেই ভোটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই যাকে ভোট দিয়ে আপনি জয়লাভ করাবেন সেই ব্যক্তিটাই কিন্তু আগামী পাঁচ বছর আপনার এলাকায় থাকবেন। উনি কী করবেন, কতটুকু করবেন, আপনার জন্য ডিসিশন বা সিদ্ধান্ত আপনার। তবে আমি আবারও একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই যে হোয়াটস গোনা বি হ্যাপেন উইথ দ্য ভোটার্স অফ আওয়ামী সাপোর্টার্স। এক একজন একে একভাবে কথা বলছেন। ইভেন আওয়ামী লীগ আবার একটা ক্যাম্পেইন স্টার্ট করেছেন যে কিসের হ্যাঁ কিসের না, ভোট দিতেই যাব না। তো যারা আমি সাপোর্টার তারা প্রমোশন করছেন যে ডোন্ট গো ফর ভোটিং, ইটস আ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ইটস নট কানা বি আ ফেয়ার ইলেকশন, আমাদের ছাড়া আসলে নির্বাচন হতে পারে না। বিকজ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পর 1971 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় তারপর থেকে এই পর্যন্ত এবারই বোধহয় প্রথম আওয়ামী লীগ কোনো ধরনের নির্বাচনে পার্টিসিপেশনে যাচ্ছে না। আমি শিওর না, এক্স্যাক্ট তথ্যটা আমার জানা নেই এর আগের কোনো স্পেসিফিক নির্বাচন নিয়ে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এরকমই একটা অবস্থান। তবে মুক্তিযুদ্ধের সময় যে দল পাকিস্তানের অ্যাগেনস্টে গিয়ে যেই জয়লাভটা করে, পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানে যে জয়লাভ করে যার বদৌলতে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেটার এই বছর না থাকাটা আসলে কীরকমভাবে আপনারা দেখছেন জানাবেন। স্টেট ইউনিট 89.2 FM
বেঙ্গল বিটস, ইকোস অফ বেঙ্গল। বেঙ্গল বিটস, ইকোস অফ বেঙ্গল।
আমার কাছে মনে হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে প্রেম সেটা আসলেই সাদা কালো প্রেম, কারণ একটু খুনসুটি, একটু ভালোবাসা, একটু সম্মান, আবার একটু একজন আর একজনের প্রতি ক্ষোভ। তবে কোনোটাই কিন্তু অসুন্দর না, এই প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশে নির্বাচনের এক ধরনের সৌন্দর্য। কারণ আপনি একজন প্রার্থী, আপনার অপোনেন্ট একজন আরেকজন হ্যাভিওয়েট প্রার্থী, তো আপনারা দুজন ফাইট করবেন, তো আপনাদের তো স্ট্র্যাটেজি থাকতেই হবে, তাই না? হ্যাঁ, তবে বা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারি এখন যে ধরনের অডিয়েন্সের কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছেন, ওসমান হাদি তিনি বেঁচে থাকলে, তিনি যদি এই ফাইনালি এই আসন থেকে নির্বাচনে নামতেন বা করতেন, তাহলে কি তিনি মির্জা আব্বাসকে হারাতে পারতেন বা এখন যেই সিচুয়েশন সেই সিচুয়েশনটা হতো? আমার কিন্তু একদমই জানা নেই। তার থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম যে ঠিক কয়েকটা দিন আগেই তো ওসমান হাদির যে অপরাধীরা আছেন, যারা হত্যাকারী আছেন, তাদের বিচারের দাবিতে তাদের যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু আন্দোলনে নামে যমুনার সামনে। তাদের কিছু নেতাকর্মী আহতও হয়, তার মধ্যে একজন এমপি ক্যান্ডিডেট মহিউদ্দিন রনি, যিনি একজন জুলাই আন্দোলনের একজন ওয়ান অফ দ্যাম বলা যায়। তো মহিউদ্দিন রনি কিন্তু এক ধরনের কি বলে যে হ্যারাসমেন্ট বলবো নাকি শব্দটা কি বলা যায়, হ্যারাসমেন্ট বলা যায় না, এক ধরনের প্রোটেস্টে গিয়ে তিনি আহত হন এবং গুরুতর আহত হন। তিনি এখনও বোধ হয় হাসপাতালে। তার আসনে আসলে কি হতে যাচ্ছে আমাদের জানা নেই, তবে আমরা হোপফুলি একটা ভালো কিছুই আশা করছি। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আনকমন প্রার্থী যারা অনেক ইন্টারনালি পপুলার, যেমন যদি বলি বরিশালের একজন প্রার্থী আছেন মনীষা, ডক্টর মনীষা আমি যদি ভুল না করি, উনি কিন্তু রিসেন্ট ডেইজে অনেক পপুলার হয়ে আছেন। উনি অনেক আগে থেকে একজন অ্যাক্টিভিস্ট, কলামিস্ট, আর উনিও ছাত্র রাজনীতির সাথে ছিলেন, বামের সাথে, বাম রাজনীতির সাথে জড়িত। ওনার একটা অন্যরকম পপুলারিটি ওনার এলাকায় দেখতে পাওয়া গিয়েছে। তো এবার জাতীয় সংসদ কিন্তু একটা ইন্টারেস্টিং জাতীয় সংসদ আমরা দেখতে পাইতে পারি যদি হ্যাঁ ভোট জয়লাভ করে। যদি হ্যাঁ ভোট হয় তখন জাতীয় সংসদে কিন্তু দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ আমরা দেখতে পারব, যেটা ওয়ার্ল্ডের অন্যান্য পার্লামেন্টে দেখা যায়। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ডিটেলস আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এত ডিটেলসে রিসার্চ করিনি, তবে যতটুকু জানি যে দুইটা সেগমেন্টেশন থাকবে, কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন, ফর অ্যান এক্সাম্পল দুই কক্ষ বিশিষ্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই, যখন জুলাই আন্দোলনের পর আপনাদের যখন শেখ হাসিনা ফর্মার প্রাইম মিনিস্টার উনি ভারতে ফ্লাই করেন, জরুরি বৈঠক বসানো হয় ভারতের সংসদে, যেই সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন একটা রাজসভা একটা লোকসভা, তো রাজসভা লোকসভার বাহিরেও একটা বিশিষ্ট কক্ষ আছে, যারা স্পেশাল কয়েকজনই সেখানে ইনভাইটেশন পান, বিভিন্ন দলের যারা লিডারশিপে আছেন প্রত্যেকের থেকেই কিন্তু বক্তব্য নেওয়া হয় এবং প্রত্যেকেরই একটা স্টেটমেন্টেই যে দেশ আগে, দেশের স্বার্থে ওনারা ডিসিশন নিয়েছিলেন যে ওনারা শেখ হাসিনাকে রাখবেন, এবং এখন পর্যন্ত কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো কোনো ধরনের অ্যাক্টিভিটি বা কোনো কিছু আমি দেখতে পাইনি। মজার জিনিস হচ্ছে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এর আগেও কিন্তু অনেক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন, অনেক দিন ভারতে ছিলেন, যখন 96-এর পর পর আমার মনে হয় স্বদেশ প্রত্যাবর্তন হয়, তখন তো পারিবারিক দিক থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফর্মার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী চলে আসে আসলে আমাদের তো অর্ধেকটা সময় ওনাকে প্রধানমন্ত্রী বলতে বলতেই চলে গিয়েছিল। সো ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অনেকটা সময় কিন্তু ভারতে কেটে যায়, যেই সময়টাতে উনি পলিটিক্যালি অনেক ম্যাচিউরড হয়ে কিন্তু বাংলাদেশে রিটার্ন করেন, যেমনটা তারেক রহমান বেশ কিছু বছর লন্ডনে তার সব কিছু গুছানোর পর এখন এসে তিনি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা তার দেখা যায়। তো আমার আসলে পয়েন্টটা এটাই যে সময় অনেক কিছু অনেক সময় বলে দেয়। যেমন 1971 সালে জামাত ইসলামীর যে ভূমিকা ছিল, একাত্তরের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু যারা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে আওয়ামী লীগ যখন 2008 সালে ক্ষমতায় আসে, তারপরে কিন্তু একটা রেভলিউশন বা একটা আন্দোলন হয়, যে আন্দোলনে রাজাকারদের ফাঁসি চাওয়া হয়। তো সেখানে অনেক জামাত ইসলাম সাপোর্টে বা ওই সময়কার যাদেরকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, অনেক কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারে, আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে যারা রাজাকার তারা তো রাজাকারই, আদারওয়াইজ এত মানুষ তো আসলে একত্রিত হতো না, কখনোই হতো না। তো যেটা হয় যে তখনকার ওই সময়টাতে অনেক রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডের কথা আসলে আসলে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা চলে আসে, বিকজ উনিও আসলে বাংলাদেশের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি ভারতে আছেন, আমরা সবাই জানি সেটা বাংলাদেশের আইন অনুযায়ী। তবে সেটার বাস্তব বা চিত্র বা ফলাফলটা কোথায় গিয়ে আটকায় বা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা আসলে এখন পর্যন্ত কেউই জানি না। তবে এখন যেটা জানি যে আর একদিন পরেই আমাদের নির্বাচন, এই নির্বাচনে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে আমরা এখনও প্রেডিক্ট করতে পারছি না। তবে আমার বিশ্বাস ভালো কিছুই হবে, যা হয় ভালোর জন্যই হয়, আর যা ঘটে যায় তা ভুলে যেতে হয়। তাই তবে আমি ভুলতে পারবো না, অনেক কিছুই ঘটে যাওয়া গল্প, যাই হোক। আজকের পুরো এপিসোডে নির্বাচন নিয়ে যখন কথা বলছি তখন একটু করে এপস্টাইন ফাইল নিয়ে আমার একটু কথা বলতে ইচ্ছে করছে। এপস্টাইন ফাইল নিয়ে তো আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি বলতে কি যে অনেক ধরনের কনস্পাইরেসি থিওরি আছে যে এপস্টাইন ফাইল এতদিন পরে এখন কেন লিকেজ হলো। এবং সোশ্যালি তো আসলে ডোনাল্ড ট্রাম্পের কিছুই আসে যায় না, আপনি সোশ্যালি তাকে যতই যা বলেন হি ডাজন্ট কেয়ার, বাট ব্যাপারটা হচ্ছে ওয়াই নাও। আমার দুইটা থিওরি আমার যতটুকু জানা, নাম্বার ওয়ান থিওরি হচ্ছে যারা ফর্মার বিলিয়নিয়ার বা মাল্টি বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, যারা বড় বড় ফেস, বড় বড় নাম, তাদেরকে যারা ফিউচার বিলিয়নিয়ার তাদেরকে একটা থ্রেট যে তুমি যদি এই ধরনের মানে আমাদের অনুশাসন বা আমাদের যেই চেইন বা ব্লক চেইন সেই ব্লক চেইনে না থাকো, ইন দ্য মিন টাইম তোমার কিন্তু অনেক কিছুই হয়তো বা আমাদের কাছে জানা আছে যেটা রিলিজ করতে কোনো ধরনের আমাদের দ্বিধা হবে না, এবং পুরোটাই মোসাদের একটা সম্পৃক্ততা, বিকজ মোসাদের একজন এজেন্ট ছিল যিনি অ্যাবস্টেইন তিনি, আর এ দিয়ে ব্ল্যাকমেলও নাকি করা হতো, আমি এক্স্যাক্টলি জানি না, যার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বারবার নাকি এসছে, প্রধানমন্ত্রী ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নাম কতবার যেন এসেছিল, দুইবার বোধ হয়, আমি জানি না। তো এরকম অনেক নাম আসছে, বাট নাম আসা তো ম্যাটার করে না, ম্যাটার করছে যে আসল গল্পটা কোন দিকে। তো যেমন ধরেন যে এখনকার যারা বিলিয়নিয়ার তারা যদি ওই যে কমিউনিটি, বা আমি যদি এখন নাম বলি, নাম বললে হয়তো বা আমার, আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন আশা করি, তো ওই ধরনের কমিউনিটিতে যদি তাদের ইনভলভনেস বা কন্ট্রিবিউশন না হয়, তাহলে তাদেরও এমন কিছু জিনিস হয়তো বা ওই সিক্রেট এজেন্সির কাছে থাকতে পারে যারা এটা লিক করার জন্য তারা করতেই পারে এনি টাইম। তবে এই পুরোটা গল্পের কিন্তু যেই বাস্তবায়ন সেটা কিন্তু করেছে ইউনাইটেড নেশন অফ আমেরিকার যে আইন সংস্থা বা যে জাস্টিস তারা। তবে সেটা আরও আগে না করে এখন কেন সেটার উত্তর আমার সত্যি জানা নেই। তবে আপনাদের এপস্টিন ফাইল নিয়ে আসলে কি মনে হয়, কেন সেটা এখন রিলিজ দেয়া হলো বা এখন প্রকাশ্যে আসলো, কেন আগে নয় যখন সবার কাছে এই জিনিসটা বা নথিপত্রগুলো ছিল? এপস্টিন ফাইল নিয়ে কথা বলতে বলতে আরও একটা জিনিস আমার কাছে চলে এসছে বা একটা জিনিস আমার মাথার মধ্যে আমি বুঝতে পারছি না। যেই দিনই এপস্টিন ফাইল পাবলিশড হয়, মানে জনসম্মুখে আসে, তার ঠিক দুই দিনের মাথায় নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটা ধন্যবাদ বার্তা জানান, যেখানে তিনি বলেন যে ভারতের যে ট্যাক্স বা ট্যারিফ সেটা 30% থেকে 11% আবারও নেমে এসছে। তো ট্রাম্প আসার পরে কিন্তু ভারতের উপর একটা ইকোনমিক্যাল ওয়ার এর ঘোষণা দেয় বা ইকোনমিক্যাল একটা কোল্ড ওয়ার চলতে থাকে, বাট এখন আবার সেই জায়গাটা শিথিল হয়ে যাচ্ছে। এটা হতে পারে যে ভারতের সাথে ইউরোপের যে বাণিজ্য চুক্তি সেটার কারণে, নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট, আমি জানি না। তবে আমি এই প্রশ্নের উত্তর আপনাদের থেকে আশা করছি। আপনারা যদি আমাকে আপনার কথাগুলো জানাতে চান, জানাতে পারবেন titashmed64@gmail.com। শুনতে থাকুন বেঙ্গল বিটস। আমরা কিছুক্ষণের জন্য ডুব দিয়ে আসি হাবিবের কণ্ঠে আর শুনে আসি একটি গান। কোথাও যাবেন না, স্টে টিউনড উইথ 89.2 FM।
Bengal Beats, Echoes of Bengal.
ছবে রাতে রাধর ছড়বে নরমাল সূর্য ছবে রাতে রাধর ছড়বে
of Bengal.
একটা ছোট্ট করে ডুব দিয়ে আসলাম, আর ডুব দিয়ে আসার পর আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এই নির্বাচনে কোন ধরনের ভরা ডুবি হতে পারে। ডাকসু নির্বাচনে তো আমরা দেখেছি একটা দল বা একটা গোষ্ঠী তারা বিশ্বাস করে রেখেছিল যে তারাই হয়তো বা জিতবে, তবে পুরো খেলাটাই কিন্তু অন্যরকমভাবেই পরিচালিত হয়। আমি জানি না কীভাবে সব কিছু হয়, মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া। ধরেন যে আপনি বলছেন তিতাস খারাপ, তাই না? আচ্ছা, আপনি সবাইকে বলছেন তিতাস খারাপ কারণ তিতাস এটা করে ওইটা করে এবং আমার এটা পছন্দ না। ধরেন আপনি এবং আপনার পাঁচজন বন্ধু একই সাথে একই কথা সবাইকে বলে বেড়াচ্ছেন, কিন্তু দেখা গেল যখন তিতাস নির্বাচনে দাঁড়ালো তখন আপনি তিতাসকেই ভোটটা দিয়ে আসলেন। আসলে এটা এরকম কেন ভাই আমি জানি না, এটাই কিন্তু হয়েছে অনেক জায়গায় অনেকভাবে, এবং এখন আবার বলছেন যে ভোটটা কি দেওয়া ঠিক ছিল নাকি ছিল না, আমি আসলেই জানি না, আসলেই জানি না। মানুষের অনেক ধরনের রিগ্রেট থাকে, তবে রিগ্রেটটা যদি এরকম হয় যে আগেই ভালো ছিল, এই ধরনের রিগ্রেশনটা কি আপনারা ফিল করেন নাকি করেন না আমাকে বলে দিতে পারেন। অনেকে করতে পারেন, অনেকে করতে পারেন না, আমার তাতে কিছু আসে যায় না, তবে আমি জাস্ট জানতে চাই আপনি কি সেই দিনগুলো মিস করেন, পুরনো দিনগুলো। আচ্ছা, আমি একটু কিছুক্ষণের জন্য নাসিরুদ্দিন পাটোয়ারির মতো হয়ে যায়। আমি এই পর্যন্ত পুরো আজকের শোতে যতবার নাসিরুদ্দিন পাটোয়ারির নাম নিয়েছি, আমি জানি না ইলেকশনের দিন সে কী খেলাটা দেখায়, তার ভোটার আসলে কী হয় না হয়, যাই হোক গাম ছম ছম কী হয় কী হয়, কখনো মজা কখনো বা ভয়, এই ভয়টাই আসলে কাজ করছে প্রত্যেকটা প্রার্থীর মধ্যে। কারণ নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু আক্ষরিকভাবে শেষ, এখন আপনি অক্ষরে যখন শেষ করবেন, খাতা কলমে যখন প্রচার প্রচারণা শেষ করবেন, খাতা কলমের বাহিরেও এক ধরনের প্রচার প্রচারণা সবসময় চলে আসছে। ব্যাপারটা ছিল সবসময় আন্ডার দ্য টেবল। এখন আপনার কাছে কী মনে হয় যে ভবিষ্যতে বা এই নির্বাচনে আন্ডার দ্য টেবল গেম প্লে কতটুকু হতে পারে, ওভারনাইট কতটুকু খেলা পরিবর্তন হতে পারে? আমার শোনা কথা, আসলে আমি এইটার কোনো আপনাকে এভিডেন্স দিতে পারবো না, তবে আমার যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি আমি আসন রিভিল করতে যাচ্ছি না, তবে বরিশালের কোনো একটা আসন। সেই আসনে ঠিক যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিলেন, তখন ওই আসনে একজন নির্বাচনে দাঁড়ান আওয়ামী লীগের পক্ষ থেকে। তো সেই ব্যক্তি যার অ্যাগেনস্টে দাঁড়ান তিনি ছিলেন খুবই হ্যাভি ওয়েট একজন প্রার্থী, এবং সেই প্রার্থীর তিনি ছিলেন পিএস, পার্সোনাল সেক্রেটারি। সেখান থেকে তিনি সরাসরি তাকে ডিচ মেরে এক প্রকার একটা সম্পদের পাহাড় তৈরি করে ফেলেন, কীভাবে আমি জানি না। তারপরে তিনি চেয়ারম্যান হন, এরপরে এমপি ইলেকশনে আসেন, এমপি নির্বাচিত হন। তবে যখন এমপি ইলেকশনে আসেন, তার আগের রাতে ওই এলাকার মানুষ প্রত্যেকে যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, কোনো না কোনোভাবে তাদের হাতে একটা মোটা টাকার অঙ্ক পৌঁছে যায়। তো সেই টাকার অঙ্কটা এক এক জনের এক এক রকম ছিল, তবে এটা আমি আমার দাদাবাড়ির আসনের কথাটাই কিন্তু আপনাদেরকে বলছি। তো এখন তিনি ভারতে আছেন না, কোথায় আছেন আমি জানি না, আসলে আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো বা ভারতেই আছেন। তবে বেচারার ডিউরেশনটা বেশি দিন থাকলো না, না একটু বেশি দিন থাকলো, অথবা একটু চুরি বাটপারি করতে পারত, বাট পারলো না। হোয়াট এভার, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই ধরনের খেলা বা গেম প্লে এবার জাতীয় নির্বাচনে কতটুকু হতে পারে আপনার কি মনে হয়? যেমনটাই বিএনপির সমর্থন আছে, ঠিক তেমনটাই কিন্তু জামাত ইসলাম, এবং শুধুমাত্র জামাত ইসলাম কিন্তু সললি এই নির্বাচনে পার্টিসিপেট করছে, ব্যাপারটা এরকম না। জামাত ইসলামের সাথে যত আরও 7-8টা ইসলামিক দল, আমার এখন নামগুলো মনে নাই, তারা একত্রিত জোট হয়েছে, সাথে এনসিপিও আছে। তবে আমার কাছে মনে হয় এনসিপির যে হেভিওয়েট নামগুলো, যেমন নাহিদ ইসলাম, সারজিস, হাসনাত, আসিফ, তারপরে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, আরও যারা যারা, এবং তাসনিম যারা যিনি স্বতন্ত্র, এই নামগুলো আমার কাছে বারবার যখন আসে আমার কাছে মনে হয় যে এরা হয়তো বা ইলেকশনে এবার পার্লামেন্টে আসতে পারে। তো আমি চিন্তা করছি যে এই মানুষগুলো যদি কখনো পার্লামেন্টে আসে, পার্লামেন্টের অবস্থাটা আসলে কী হতে যাচ্ছে। আমি আগে যখন 2008 সালে যে নির্বাচন হয়, নির্বাচনের পরপর আন্দালিব রহমান পার্থ যখন সংসদে দাঁড়িয়ে যেই ধরনের বক্তৃতাগুলো দিতেন, আমি তার ফ্যান ছিলাম, আমি তার ভক্ত ছিলাম একটা সময়, ভয়ঙ্কর রকমের। কারণ ওই সময় এত গার্ডস নিয়ে কথা বলাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু পরে আবার আমি জানতে পারি যে তার ওয়াইফ শি ইজ ফ্রম আওয়ামী ফ্যামিলি। তো আবার তার বাবা ছিলেন জাতীয় পার্টির একজন ইনফ্লুয়েন্সিয়াল নেতা, জাতীয় পার্টি, এটা জাপা, একটা জাপা, আরেকটা জাপা। তো অনেক ধরনের ছক, অনেক ধরনের খেলা কিন্তু চলছে, খেলা জমে উঠেছে নির্বাচনের খেলা। আর আপনাদেরকে আমি আবার একটু করে কৃতজ্ঞতা জানাতে চাই নির্বাচনের এই গল্পের মাঝখানে, কারণ বেঙ্গল বিটস টানা 6-5 মাসের মতো কিন্তু এই মুহূর্তে টপ চার্টে আছে নিউজিল্যান্ডে। যারা নিউজিল্যান্ডে বসে আমার শোটা শুনছেন, তাদেরকে বলতে চাই যে আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা দেশের বাহিরে থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আমাকে শুনেছেন, তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা আমার শো শুনেছেন বা শুনছেন, কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছেন। যে মানুষটার আসলে কেউ ছিল না, একদম স্ক্র্যাচ থেকে শুরু করা, সেই বেঙ্গল বিটস কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এখন এপিসোড 17-তে আছে। আস্তে আস্তে হয়তো বা আমরা চেষ্টা করবো এটাকে আরও কত দূর নিয়ে যাওয়ার জন্য, সেই চেষ্টাটা আমার কিন্তু জারি থাকবে, চেষ্টাটা থাকবেই। তবে আমি এতটুকু বলতে চাই, আমি আমার প্রত্যেকটা লিসনারকে অনেক বেশি ভালোবাসি, এবং আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে শোনার জন্য। আমার মনে হয় যে আপনাদের পুরো এপিসোডটা খারাপ লাগবে না। হ্যাঁ, এখনকার সময় যেটা হয় যে পডকাস্ট, ভিডিও পডকাস্টে মানুষজন বা ভিডিও কন্টেন্টে মানুষজন অনেক বেশি পার্শিয়ালি ধাবিত হচ্ছে, তবে স্টিল অনেক মানুষ আছে যারা অডিওতে এখনও শুনতে কমফোর্ট ফিল করেন, তাদের জন্যই কিন্তু আমাদের এই শোটা অর্গানাইজ করা। তো যেমন জানুয়ারি মাসে আমি বলেছি হয়তো বা অলরেডি 1007 জন 2 মিনিটের বেশি আমার শো শুনেছেন। তো এটা ছিল একটা ছোট্ট স্ট্যাটস, কয়জন নিউজিল্যান্ড থেকে, কয়জন বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে কয়জন, এই স্ট্যাটসটা আমি আস্তে আস্তে জানবো এবং জানার পরে আপনাদেরকে রিচ করে আপনাদের অন্য মানে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রত্যেকটাভাবে আমি কৃতজ্ঞ। যাই হোক, কৃতজ্ঞতা বেশি বড় দেয়া যায় না বা দিতে চাইলেও দিতে পারবো না, কারণ আমার শোয়ের সময় সংক্ষিপ্ততা থাকে প্রতিটা এপিসোডেই। তো আজকের এপিসোড যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম সেই পুরোটা এপিসোড জুড়েই কিন্তু নির্বাচন নির্বাচন, কারণ বাংলাদেশে এখন কিন্তু চলছে নির্বাচনের ঝড়। তো নির্বাচন শেষ হলেই কিন্তু রমজান মাস শুরু। তো গত রমজানে দ্রব্যমূল্যের দাম একটা কন্ট্রোলে ছিল, তবে এই বছর দ্রব্যমূল্যের দামের অবস্থা কী হবে বাজারঘাটের, এই কথাটা বা এই জিনিসটা আমার জানা নেই এখন পর্যন্ত। ধরেন এমন একটা দল আসলো যারা সিন্ডিকেটে বিশ্বাসী, তারা সিন্ডিকেট করে হঠাৎ করেই দাম বাড়িয়ে ফেললো, ইটস ডেফিনেটলি পসিবল, অনেক অনেক বেশি পসিবল। তো আবার যেমন গত বছর কিন্তু এই সিন্ডিকেটটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল, এবছর কতটুকু থাকে আমি জানি না। আর সিন্ডিকেট নাম শুনলেই আমার একটু ভয় ভয় লাগে, আমার আসলেই সিন্ডিকেটে একটা অ্যালার্জি আছে এই শব্দটায়। যাই হোক, সিন্ডিকেট নিয়ে কথা বলবো। তবে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবটুকু সুখ বোধ হয় এখন নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যেই আছে, কারণ তিনি যতভাবে চেষ্টা করেছেন প্রভোক করার মির্জা আব্বাসকে ততভাবেই করেছেন, যতভাবে সম্ভব ততভাবেই করেছেন। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত বোধ হয় তিনি করেই যাবেন, পোক করতে তার খুব পছন্দ। লেটস সি শেষ গল্পটা, কে বিজয়ী হয়, কীভাবে বিজয়ী হয়। আর এই পুরো নির্বাচনে আমি একজনকে অনেক বেশি মিস করছি, সেটা হচ্ছে ভিপিনুর। যখন তিনি ডাকসু ইলেকশন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019, আমার মনে আছে তার যে অভিনয় ছিল সেই অভিনয়ের জন্য তিনি অনেক পপুলার ছিলেন ক্যাম্পাসে, প্রত্যেকটা মেয়েদের হলে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান, মানে কেনাকারে তারে মারে, অদ্ভুত ব্যাপার স্যাপার। মেয়েদের হল থেকে তার যে ভোট ব্যাংক ছিল, ওরে বাবা রে বাবা, ভিপিনুর, ওহ, মানে নূর থেকে ভিপিনুর। আসলে ওই যে আন্দোলন ছিল কোটা আন্দোলন, ওইখানে কিন্তু ভিপিনুর এত বড় একটা রোলকেও কিন্তু প্লে করে নাই। 2018 সালে যে কোটা আন্দোলন ছিল, তারপরে সে কীভাবে যেন বহ এত বড় নেতা হয়ে গেছে আমি আসলেই জানি না। তো ভিপিনুরের যে দল, তারা কিন্তু বিএনপির সাথে জোট হয়ে নির্বাচনে যাচ্ছে। ফারুক যিনি আছেন, তিনি কিন্তু 18-র যে কোটা আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, যেখানেই থাকুক না কেন, মানুষজন সুখে থাকুক, ভালো থাকুক, আর পৃথিবীর সব সুখ নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায় বা মনে চলে যাক। আর ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট সংটি প্লে করে দিচ্ছি, স্টে টিউনড উইথ 89.0 FM।
Bengal Beats, Echoes of Bengal. Thank you.
প্রতিটা এপিসোড শেষে আমার বলতে ইচ্ছে হয়, যেতে নাহি দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি আজকের এপিসোডের, এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই বেঙ্গল বিটসের সাথে থাকার জন্য। বলতে বলতে এপিসোড 17-এ আমরা চলে এসেছি, আমরা আছি এই মুহূর্তে। আর আপনাদেরকে আবারও বলে যেতে চাই, যদি আপনাদের কোনো গল্প থাকে, আপনাদের যদি কোনো কথা থাকে, সে কথাটা আপনি আমাকে শেয়ার করতে পারেন। যেভাবে শেয়ার করাটা নিয়ম হচ্ছে, আমাকে ইমেইল করে আপনার কথাটা জানাতে পারেন, titashahmed64@gmail.com। তো এই কথাটা আপনি আমাকে বলতে পারেন আমাকে ইমেইলের মাধ্যমে। ইমেইলের মাধ্যমে আপনার কথা বললে আমি কিন্তু চেষ্টা করব আপনার গল্পটা সবার সামনে তুলে ধরার জন্য। অথবা আপনি যদি স্টুডিওতে এসেও আপনার কথাগুলো রেকর্ড করতে চান, সেই অবশ্য অপশনও আছে। এর বাহিরেও কিন্তু ফ্রি FM আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। আপনি যদি নিজস্ব কোনো কন্টেন্ট থাকে বা নিজস্ব কোনো আইডিয়া থাকে, সেই আইডিয়াটা কিন্তু আপনি চাইলেই এক্সিকিউট করতে পারেন। তো এক্সিকিউশনের জন্য আপনার অবশ্যই আমাদের ফ্রি FM-এ কন্ট্যাক্ট করতে হবে ডিরেক্টলি, অথবা আপনি সরাসরি আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমিও আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। কারণ আমি চাই যে বাঙালি কমিউনিটি বা বাংলাদেশি যে কমিউনিটি সেটা ভালো থাকুক, সেটা আরও গ্রো করুক, সেটা নিউজিল্যান্ড না পুরো বিশ্বে বিভিন্নভাবে গ্রো করুক। বাংলাদেশের বর্তমানে যে ইকোনমি সেটা কিন্তু দাঁড়িয়েই আছে আমাদের মতো যারা রেমিটেন্স যোদ্ধা তাদের উপর। তো আমি নিউজিল্যান্ড, আমি এখন পর্যন্ত অথবা টুকটাক রেমিটেন্সের কন্ট্রিবিউশন করতে পেরেছি, বাট টু বি অনেস্ট বাংলাদেশে যারা রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন তাদেরকে হ্যান্ডস অফ। কারণ আমি জানি, আমি এখন ফিল করতে পারছি দেশের বাহিরে এসে এত কষ্ট করে সেভিংস করে সেই টাকা দেশে পাঠানোটা কতটা ডিফিকাল্ট একটা ছেলের জন্য বা একজন মানুষের জন্য, ইট কুড বি একটা মেয়ের জন্য হলো, সরি। সো এটা খুবই ডিফিকাল্ট যে একটা মানুষের জন্য যে এতটা গা খেটে কষ্ট করে সে কষ্টের টাকাটা বাংলাদেশে পাঠানো, এবং এর মধ্যে কিন্তু এক ধরনের শান্তি আছে, সত্যি কথা বলতে এক ধরনের শান্তি আছে। তো আমি না পুরো ইলেকশন ক্যাম্পেইনে আসলে এই রেমিটেন্স যারা পাঠায় তাদের নিয়ে কোনো ধরনের নির্বাচনী ইশতেহার আমি দেখি নাই। অথবা যারা রেডিমেড গার্মেন্টসে আছেন, আরএমজি সেক্টর, সেই আরএমজি সেক্টরের যারা ডিরেক্টলি এই ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, যারা বিজনেসম্যান এবং যারা স্টেক হোল্ডার, তাদেরকে নিয়েও আমি কোনো ধরনের নির্বাচনী ইশতেহার দেখিনি কোনো দল থেকেই। তো আমি আসলে এক্সপেক্ট করি যে যেই জায়গাটা থেকে বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে আছে, আরএমজি সেক্টর এবং রেমিটেন্স, এই দুটো সেক্টরে যেন আরেকটু ভালো মতো ফোকাস করা হয়, এবং বাংলাদেশে যেসব শিক্ষার্থীরা দেশের বাহিরে যারা পড়তে যেতে চায় তাদের যে ভিসার যে জটিলতা, সেই জটিলতার জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে আরও যেন ফোকাস করা যায়, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত। আদারওয়াইজ যদি আপনি ধরেন যে যখন জুলাই আন্দোলন হয় তখন কিন্তু যারা দেশের বাহিরে রেমিটেন্স পাঠান তারা কিন্তু একটা বড় ধরনের ইনিশিয়েটিভ নেন যে আপনি রেমিটেন্স ব্যাংকে পাঠাবেন না, হুন্ডির মাধ্যমে পাঠাবেন। হুন্ডির মাধ্যমে পাঠালে ক্ষতিগ্রস্ত হবে কে? দেশ, দেশের সরকার। টাকা কিন্তু ফ্লো হবে, তো ইকোনমি কিন্তু ধস নামবে। তো আসলে সব দিক থেকেই কিন্তু বাংলাদেশ ওই সময় শেখ হাসিনার কোনো অপশন ছিল না দেশ ছেড়ে না চলে যাবার। তো আমি এইটাই এক্সপেক্ট করব যে পরবর্তী সরকার যে বা যারাই আসুক না কেন, তারা যেন এই দুইটা সেক্টরে আরও কীভাবে ডেভেলপমেন্ট আনা যায় সেই ব্যাপারে দেখার জন্য, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, যাকে আসলে ইন্দোনেশিয়ান সিঙ্গাপুর থেকে উড়িয়ে এনেছিলেন, ডক্টর বলি কেন, আশিকুর ইসলাম, তিনি যেভাবে তার প্রথম দিন প্রথম যে স্পিচটা এত সুন্দর করে ইংরেজিতে একটা সুন্দর স্পিচ ইনভেস্টমেন্ট রিলেটেড, সেই ইনভেস্টমেন্ট আসলে বাংলাদেশে কতটুকু হয়েছে ফরেন ইনভেস্টমেন্ট, নাকি ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাচ্ছে বা গেছে, সেই ব্যাপারে আমার খুব একটা জানা নেই। আপনারা জানেন, জানলে জানাতে পারেন। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো দিয়ে যেতে চাই, এবং বলতে চাই যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হোক, এবং যারা যোগ্য প্রার্থী যেন সংসদের আসনে বসতে পারে। এই প্রত্যাশা নিয়ে আজকের এপিসোড শেষ করছি। স্টে টিউন উইথ 89.2 FM, শুনছেন বেঙ্গল বিটস, ইকোস অফ Bingo!
This Free FM podcast was brought to you with support from New Zealand On Air.